বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 1-4 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 8 অক্টোবর, 24 আশ্বিন এবং ফার্সি 16 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরাকে সংসদ নির্বাচন সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন বা ইসি গঠন করা হবে বলে আইনমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন সে সম্পর্কে বিশ্লেষক প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পাশ্চাত্যের জীবন ব্যবস্থা সম্পর্কে ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব। তো চলুন এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ভিয়েনা সংলাপ আবার শুরু করার জন্য আমেরিকার মৌখিক বার্তা কোনো মানদণ্ড নয়। পশ্চিমাদেরকে কাজের প্রমাণ দেখাতে হবে, ইরানের সুস্পষ্ট ঘোষণা। বাংলাদেশে নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন কমিশন নির্বাচন মেনে নেওয়া হবে না বলে বিএনপির হুঁশিয়ারি। জনগণ দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না বলে দাবি। ভারতের অসম রাজ্যে 100 মুসলিম পরিবারের বিরুদ্ধে পুলিশ অভিযানকে পদ্ধতিগত নিপীড়ন এবং সহিংসতা বলে অভিহিত করল ওআইসি। এবং আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের একটি মসজিদে জুমার নামাজের সময় পৈশাচিক হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। শক্তিশালী বিস্ফোরণে অন্তত 50 জন নিহত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ফেরার জন্য আমেরিকার মৌখিক বার্তা কোনো মানদণ্ড নয়। তিনি আরো বলেন, আমেরিকা ও 3 ইউরোপীয় দেশের যদি পরমাণু সমঝোতায় ফিরে আসার সদিচ্ছা থাকে তাহলে তাদেরকে এই সমঝোতায় নিজেদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকা ও ইউরোপ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে ইরানও পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতিতে ফিরে যেতে প্রস্তুত রয়েছে। আবদুল্লাহিয়ান বলেন, আমেরিকার মৌখিক বার্তা যেমন যথেষ্ট নয় তেমনি ইউরোপীয় দেশগুলোর গাল ভরা মিষ্টি কথায় আর আস্থা রাখবে না তেহরান। ইউরোপীয় দেশগুলোকে কাজে প্রমাণ করতে হবে যে তারা পরমাণু সমঝোতার বাস্তবায়ন চায়। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এ সময় তাদের মধ্যে লেবানন তথা গোটা অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননের প্রতি সব ধরনের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেছেন, ইরানের পররাষ্ট্রনীতিতে লেবানন অনেক গুরুত্ব পায় এবং এই অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। এ সময় হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইরান অত্যন্ত বিশ্বাসযোগ্য ও দায়িত্ববান মিত্র, ইরান কখনোই মিত্রদেরকে হতাশ করে না। লেবাননের জনগণ সরকার ও প্রতিরোধ আন্দোলনের প্রতি দশকের পর দশক ধরে সমর্থন ও সহযোগিতা দেয়, ইরানের প্রশংসা করেন সাইয়েদ হাসান নাসরুল্লাহ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ সংগঠনগুলো পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার অনুমতিকে মারাত্মক অপরাধ হিসেবে ঘোষণা করেছে। এসব সংগঠন এক যৌথ বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের এই পদক্ষেপ ইসলামী পবিত্র স্থানগুলোর উপর ভয়াবহ আগ্রাসনের সামিল। ইহুদিবাদীরা আল-আকসা মসজিদকে মুসলিম ও ইহুদিদের মধ্যে ভাগাভাগি করার যে ষড়যন্ত্র করেছে, এই পদক্ষেপ তা বাস্তবায়নের প্রাথমিক উদ্যোগ বলে বিবৃতিতে মন্তব্য করা হয়। ফিলিস্তিনি সংগঠনগুলো আরও বলেছে, এর ফলে বাইতুল মুকাদ্দাস এবং আল-আকসা মসজিদে হামলা চালিয়ে যাবার সাহস পাবে দখলদারেরা। প্রতিবাদ সংগঠনগুলো বলেছে, আল-আকসা মসজিদ হচ্ছে মুসলিম বিশ্বের ধর্মীয় বিশ্বাসের অংশ এবং মুসলমানেরা এ বিষয়ে বিন্দু পরিমাণ ছাড় দেবে না। তারা সব মুসলমানকে এ বিষয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনিদেরকে আল-আকসা মসজিদে ইতিকাফে বসতে এবং এই পবিত্র স্থান রক্ষায় সোচ্চার হতে বলেছে এসব সংগঠন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামীতে কোনো জাতীয় নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান বিরোধী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, একদলীয় সরকারের অধীনে দেশের জনগণ আর কোনো নির্বাচনে যাবে না। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি আবারও হুঁশিয়ারি দিয়েছে, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামীতে কোনো জাতীয় নির্বাচন হবে না, জনগণ হতে দেবে না। রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আজ এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন ঘোষণা দেন। তিনি বলেন, দেশের জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে এ সরকারকে হটিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সরকার যদি কোনো কথা না শোনে, তাহলে রাজপথেই হবে চূড়ান্ত ফয়সালা। রিজভী বলেন, বাংলাদেশে ভোট ডাকাতির জনক হলো আওয়ামী লীগ, গণতন্ত্র হত্যাকারী হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের অধীনে যত নির্বাচন হয়েছে, সকল নির্বাচন হয়েছে ফেনি স্টাইলে, কেন্দ্র দখল করে, জাল ভোটের উৎসব করে। আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে, বিনা ভোটে নির্বাচন করেছে আওয়ামী লীগ। তাই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকার দিতে হবে, আইন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। ভোটারদের আস্থা ফেরাতে হলে, নির্বাচনের পরিবেশ তৈরি করতে হলে আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করতে হবে। বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেছেন, জনগণের ঘাড়ের ওপরে দৈত্যের মতো চেপে বসা নিশুতি সরকারের মন্ত্রী এমপিদের বাক্য দূষণ ইদানিং প্রায় মহামারীর পর্যায়ে পৌঁছেছে। বেপরোয়া দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, লুটপাট আর অর্থ পাচার করতে করতে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে তারা। রুহুল কবির রিজভী বলেন, দুর্নীতি লুটপাটে দেশ ও জনগণকে পথে বসিয়ে দিয়েছে সরকার, অর্থনীতি ফোকলা করে ফেলেছে। এই করোনা মহামারীতে মানুষ নিঃস্ব হয়ে গেছে। এর মধ্যে ই কমার্সের নামে ডজন ডজন প্রতিষ্ঠার নানা নামে নানা রঙে ঢঙে কোন আইনের ভিত্তিতে জনগণের পকেট থেকে কোটি কোটি টাকা লুপাট করলো সেই হিসাব করুন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের কেন্দ্রীয় নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় 78 জন মন্ত্রীর মধ্যে 33 জন মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। এর মধ্যে 24 জন মন্ত্রীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে, যার মধ্যে হত্যা, হত্যার চেষ্টা, অপহরণ এবং ডাকাতির মতো অপরাধ রয়েছে। 2019 সালের লোকসভা নির্বাচনের পরে নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় 57 জন মন্ত্রীর মধ্যে 22 জন মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল। এর মধ্যে 16 জন মন্ত্রী গুরুতর ফৌজদারি মামলার মুখোমুখি ছিলেন। এডিআর এর রিপোর্ট অনুযায়ী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে 4টি ফৌজদারি মামলা এখনও বিচারাধীন রয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধেও কিছু গুরুতর ধারায় ফৌজদারি মামলা রয়েছে। ভারতের অসম রাজ্যে কয়েকশো মুসলিম পরিবারকে সরকারি জমি থেকে উচ্ছেদের সময় পুলিশি অভিযানকে পদ্ধতিগত নিপীড়ন এবং সহিংসতা বলে অভিহিত করেছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। এই পদক্ষেপ গ্রহণের সময় স্থানীয় 2 জন মুসলিম নাগরিক নিহত হয়েছিলেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ইসলামিক দেশগুলো সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওআইসি ভারত সরকারের সমালোচনা করেছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওআইসি গত মাসে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অসমের দরং জেলায় কয়েকশো মুসলিম পরিবারকে সরকারি জমি থেকে উচ্ছেদের সময় পুলিশের অভিযানকে পদ্ধতিগত নিপীড়ন এবং সহিংসতা বলে অভিহিত করেছে। ওই পদক্ষেপ গ্রহণের সময় স্থানীয় দুজন মুসলিম নাগরিক নিহত হয়েছিলেন। ওই ঘটনার পরে বিজেপি শাসিত অসম সরকার এই বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে বলেছিল যে তদন্তটি গুয়াহাটি হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে ওআইসি ওই ঘটনার মিডিয়া কভারেজকে লজ্জাজনক বলে অভিহিত করে ভারত সরকারের কাছে দায়িত্বশীল আচরণ করার আবেদন জানিয়েছে। ইসলামী দেশগুলোর সংগঠন তার বিবৃতিতে ভারত সরকারের কাছে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা প্রদানের এবং তাদের সকল ধর্মীয় ও সামাজিক মৌলিক অধিকারের প্রতি সম্মান জানানোর আবেদন জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতীয় সার্বভৌমত্বের মধ্যে যে কোনো সমস্যা সমাধানের সর্বোত্তম উপায় পারস্পরিক আলোচনা। গত 23 সেপ্টেম্বর অসমের দরং জেলায় ধোলপুর গ্রামে কথিত অবৈধ দখলদারি অপসারণের জন্য পুলিশের অভিযান চলাকালীন সহিংস সংঘর্ষে দুজন নিহত হয়েছিল এবং এর মধ্যে পুলিশের গুলিতে একজন নিহত হয়। প্রশাসনের দাবি, ওই ঘটনায় 8 পুলিশ সদস্য আহত হয়েছিলেন। রাজ্য সরকার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে। অসম সরকারের স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, গুয়াহাটি হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এটি তদন্ত করা হবে। এই প্রথম নয় যে ওআইসি ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিবৃতি দিয়েছে। চলতি বছরের জুলাইয়ে ভারত সরকার কাশ্মীর নিয়ে ওআইসির বক্তব্যকে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ বলে অভিহিত করেছিল। ওআইসি জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে। একই সময়ে ভারত সবসময় এটিকে তার অভ্যন্তরীণ বিষয় হিসেবে বর্ণনা করেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি মসজিদে জুমার নামাজের সময় শক্তিশালী বিস্ফোরণে অন্তত 50 জন নিহত এবং 140 জন আহত হয়েছেন। মসজিদটিতে সাধারণত শিয়া মুসলমানেরা নামাজ পড়তেন। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে তালেবান প্রশাসনের লোকজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা মসজিদে অনেক মুসল্লির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেছেন। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইটার বার্তায় বলেছেন, সৈয়দাবাদ মসজিদে বিস্ফোরণ ঘটেছে, অনেক মুসল্লি হতাহত হয়েছেন। তাদের নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন সেখানে কাজ করে যাচ্ছে বলেও টুইটে উল্লেখ করেন তিনি। বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাইদ খুস্তিউ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, আর কোনো দেশ যেন কোনোদিন আফগানিস্তানে আগ্রাসন চালানোর চিন্তাও না করে। দেশটিতে ইঙ্গোমার্কিন আগ্রাসনের 20তম বার্ষিকীতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী ও তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে এক বিবৃতি প্রকাশ করেন, যাতে বলা হয়েছে, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের ঘটনায় একটি সুস্পষ্ট বার্তা ছিল, যারাই আমাদের দেশে হামলা করেছে তারাই চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। কাজেই এ ধরনের আগ্রাসনের কথা কেউ আর যেন চিন্তা না করে। এদিকে আফগানিস্তানের হেরাত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা মৌলবী নাইমুল হক্কানি বলেছেন, তার দেশে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যকার ঐক্য শত্রুদের ক্ষুব্ধ করেছে। তিনি বৃহস্পতিবার তার দপ্তরে প্রদেশের শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। আফগানিস্তানের বার্তা সংস্থা আওয়া এ খবর জানিয়েছে। তালেবান নেতা মৌলবী নাইমুল হক্কানি বলেন, আজ শিয়া ও সুন্নি মুসলমানেরা পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে আফগানিস্তানে সহ অবস্থান করছেন, যেটি ইসলামের শত্রুরা সহ্য করতে পারছে না। তিনি বলেন, দেশের বীর মুজাহিদরা গত 20 বছর ধরে আমেরিকার বিরুদ্ধে ন্যূনতম সম্বল নিয়ে লড়াই করেছেন এবং জনগণের সহযোগিতায় দেশ স্বাধীন করতে সক্ষম হয়েছেন। মোল্লা হাক্কানির ভাষায়, আফগানিস্তানের জনগণ গত 40 বছরের বেশি সময় ধরে নিরাপত্তাহীনতায় ভুগেছেন, কিন্তু এখন তারা তালেবান শাসনে প্রকৃত নিরাপত্তার স্বাদ উপভোগ করছেন। ইরানের পরমাণু সমঝোতা সম্পর্কে কিছু ইউরোপীয় দেশ ও সৌদি আরব যে অভিযোগ তুলেছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, যখন আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে গেছে এবং ইউরোপীয় দেশগুলো এটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে, তখনও একমাত্র যে দেশটি এই সমঝোতা বাস্তবায়ন করেছে সেটি হলো ইরান। জাতিসংঘে ইরানের স্থায়ী দপ্তরের কাউন্সিলর হায়দার আলী বালুজি বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ফার্স্ট কমিটিতে দেয়া বক্তব্যে কথা বলেন। তিনি বলেন, তার দেশের উপর থেকে সকল অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেই কেবল ইরান পরমাণু সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। ইরানের এই সিনিয়র কূটনীতিক বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শন করে তার দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং এটি ইরানের অকাট্য অধিকার, এ বিষয়ে কথা বলার অধিকার কারো নেই। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকে আগাম সংসদ নির্বাচন হতে আর মাত্র দুদিন বাকি রয়েছে, তবে কিছু সংস্থা যেমন সশস্ত্র বাহিনী, শরণার্থী ও কারাবন্দীদের ভোট দেওয়ার কাজ আজ সকাল থেকেই শুরু হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
ইরাকে আগাম সংসদ নির্বাচন হতে আর মাত্র দুই দিন বাকি রয়েছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ আল হালবুসি জানিয়েছেন, 7 অক্টোবর চতুর্থ পার্লামেন্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এটিকে ভেঙে দেওয়া হয়েছে। ফের নির্বাচনের পর নতুন পার্লামেন্ট গঠন করা হবে। তবে কিছু সংস্থা যেমন সশস্ত্র বাহিনী, শরণার্থী ও কারাবন্দীদের ভোট দেওয়ার কাজ আজ সকাল থেকে শুরু হয়েছে। ইরাকের নির্বাচন কমিশন জানিয়েছে, এই তিন শ্রেণীর মোট ভোটার সংখ্যা 12 লাখ। এরপর সাধারণ মানুষ 10 অক্টোবরের ভোটগ্রহণ অনুষ্ঠানে অংশ নেবে। 329টি আসনের জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইরাকে পঞ্চম পার্লামেন্ট নির্বাচনের কিছু নতুনত্ব ও গুরুত্বপূর্ণ দিক রয়েছে। প্রথমত, এর আগে 4 দফা নির্বাচন হলেও এবারই প্রথম ইরাকে আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্বিতীয়ত, এর আগের কোনো নির্বাচনই ইরাকের অস্থায়ী সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়নি, কিন্তু বর্তমান মোস্তফা আল কাজেমি সরকার হচ্ছে অস্থায়ী, যার তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয়ত, এর আগে 18টি প্রদেশে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলেও কারা ওই শহরের প্রতিনিধি তা স্পষ্ট হয়নি, কিন্তু এবার 83টি কেন্দ্রে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারই প্রথম এই কেন্দ্রগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। চতুর্থত, ইরাকের 5টি প্রদেশের প্রতিনিধিরা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ। পার্লামেন্টের 71টি আসন বাগদাদের, 34টি আসন নেইনাভার, 25টি আসন বসরার, 19টি আসন জেইকার এবং 18টি আসন সোলাইমানিয়া প্রদেশের। জনসংখ্যার কাঠামোর উপর ভিত্তি করে পার্লামেন্টের আসন সংখ্যাও বরাদ্দ দেওয়া হয়েছে। পঞ্চমত, এবারের নির্বাচনে অন্তত 83টি কেন্দ্রে নারীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন পার্লামেন্ট সদস্য বলেছেন, অন্তত 2 জন নারীর জেতার বিরাট সম্ভাবনা রয়েছে। ষষ্ঠত, ইরাকি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠদের জন্য 9টি আসন রয়েছে। এর মধ্যে খ্রিস্টানদের 5টি আসন এবং অবশিষ্ট কুর্দি, ফিলি, সাইবিন ও ইজাদি সম্প্রদায়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ইরাকের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, বিশেষ করে সেদেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের জন্য যখন জোর দাবি উঠেছে এবং আইএস জঙ্গিরাও কোথাও কোথাও তৎপরতা শুরু করেছে, তখন এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তাছাড়া পাশ্চাত্য ও কয়েকটি আরব দেশও এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করায় এখন সবার নজর নির্বাচনের ফলাফলের দিকে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন বা ইসি গঠন করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। করোনার কারণে এখন নতুন আইন করে ইসি গঠনের কোন সুযোগ নেই বলেও জানান তিনি। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের ঢাকার বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন বা ইসি গঠন করা হবে। করোনার কারণে এখন নতুন আইন করে ইসি গঠনের কোনো সুযোগ নেই। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেছেন,
আমি এমন কথা বলছি না যে নির্বাচন কমিশন গঠন করার জন্য যে আইনের কথা সংবিধানে বলা হয়েছে তা করা হবে, কিন্তু এই কোভিড পরিস্থিতি এবং সবকিছু মিলিয়ে যেহেতু নির্বাচন কমিশন সময় ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে, সেহেতু ফেব্রুয়ারি 2022 সালে, সেহেতু এখন আইন করে এটা করা সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সার্চ কমিটির মাধ্যমেই হবে।
আইনমন্ত্রী আরও উল্লেখ করেছেন, এর আগে যখন সার্চ কমিটি গঠন করা হয়েছিল তখন রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের অভিমত নিয়েছিলেন। সবাই রাজি হবার পরেই সার্চ কমিটি গেজেট হয়। যদিও সার্চ কমিটির গেজেট আইন নয়, কিন্তু এটা যেহেতু সবার কনসেন্ট নিয়ে করা হয় এবং রাষ্ট্রপতির সিদ্ধান্ত হয়েছিল, তাই সেটা আইনের কাছাকাছি। আমি এখনো বলছি এটা আইন নয়, আইনের কাছাকাছি। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই, এ সময় নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপি সহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এদিকে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ আজ ঢাকার একটি দৈনিকে স্বনামে প্রকাশিত নিবন্ধে উল্লেখ করেছেন, নির্বাচন কমিশন গঠন একটি নিয়মিত প্রক্রিয়া, সংবিধানের 118 অনুচ্ছেদে এ সংক্রান্ত আইন প্রণয়নের সুস্পষ্ট নির্দেশনা থাকার পরও আইন প্রণয়নের কাজটি এড়িয়ে চলা রহস্যজনক। ডক্টর তোফায়েল আহমেদ লিখেছেন, সম্প্রতি দেখা যাচ্ছে শর্টকাট মেথডে একটি সার্চ কমিটি তৈরি করে দায় এড়ানোর প্রবণতা চলছে। এই সার্চ কমিটি গঠন করে এমন লোকদের খুঁজে বের করা হচ্ছে যাদের কেউ চেনে না, নির্বাচনী কাজের সঙ্গে আগে যাদের কোনো অভিজ্ঞতা বা সম্পৃক্ততা নেই, এমন লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে ভালো নির্বাচন আয়োজনে তাদের কোনো ভূমিকা রাখতে দেখা যাচ্ছে না, অথবা তারা কোনো ভূমিকা রাখতে পারছে না। গত দুটি নির্বাচন কমিশনের কার্যক্রমে সকলের এমনই অভিজ্ঞতা হয়েছে। তিনি সরকারকে পরামর্শ দিয়েছেন, একটি নতুন আইন প্রণয়নের মাধ্যমে সরকার তার দায় এড়াতে পারে, কারণ বর্তমান সংসদে তাদের মেজরিটি রয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থার শীর্ষক সাপ্তাহিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
দুই শতাব্দী আগেও পাশ্চাত্য সমাজে লাইফ স্টাইল পরিভাষাটির ব্যবহার ছিল না বললেই চলে, কিন্তু বর্তমান সমাজের সবচেয়ে ব্যবহৃত পরিভাষাগুলো তালিকা করলে লাইফ স্টাইল পরিভাষাটি এই তালিকার সামনের দিকে স্থান পাবে। লাইফ স্টাইল এখন গোটা বিশ্বের সমাজ বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কারণ হল এটি সব মানুষের জীবনযাপনের সঙ্গে সংশ্লিষ্ট। লাইফ স্টাইল হচ্ছে মানুষের খাদ্য তালিকা থেকে শুরু করে সামাজিক সম্পর্ক ও আচরণের অন্তর্ভুক্ত। টেকনোলজি বা প্রযুক্তি হচ্ছে আরেকটি নয়া বিষয় যা গত কয়েক দশক ধরে ব্যাপকভাবে গুরুত্ব পাচ্ছে, এবং প্রযুক্তিগত অগ্রগতি হচ্ছে ক্ষিপ্র গতিতে। প্রায় সবকিছুই এখন শিল্প ও কারখানা নির্ভর হয়ে পড়েছে। এর ফলে উন্নয়নের সমার্থক হয়ে উঠেছে প্রযুক্তিগত উন্নয়ন ও অগ্রগতি। আজকের আসরে আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
প্রযুক্তিগত উন্নতি ও অগ্রগতির সঙ্গে সঙ্গে জীবনের অর্থ পাল্টে যাচ্ছে। গণমাধ্যম ও যোগাযোগ ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যাপক প্রভাব মানুষের লাইফ স্টাইলকে প্রভাবিত করছে। প্রযুক্তি মানুষের সেবায় নিযুক্ত হওয়ার পাশাপাশি মানুষের উপর নিজেকে চাপিয়ে দেওয়ার ক্ষমতাও রাখে। প্রযুক্তির উন্নয়নের ক্ষিপ্র গতির কারণে একটা সময় পর্যন্ত এর নেতিবাচক দিকগুলো নিয়ে কোনো আলোচনাই হতো না, কিন্তু এখন পাশ্চাত্যেই এই প্রযুক্তির নেতিবাচক প্রভাব নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এমন বিজ্ঞ সমালোচকদের একজন হলেন মার্কিন লেখক নীল পোস্টম্যান। তিনি প্রযুক্তির নেতিবাচক প্রভাব ও দিকগুলো বিবেচনায় না নিয়েই এ বিষয়ে মাতামাতি করার বিপক্ষে, এর ক্ষতিকারক দিকগুলোকেও গুরুত্ব দিতে বলেছেন তিনি। বর্তমান যুগের আরেকটি পরিভাষা হচ্ছে ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ। যোগাযোগের নয়া প্রযুক্তি নির্ভর বর্তমান যুগের লাইফ স্টাইলের সঙ্গে এই পরিভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আকর্ষণীয় কিন্তু অস্পষ্ট এই জগৎকে সেকেন্ড লাইফ হিসেবেও ব্যাখ্যা করা হয়।
ভার্চুয়াল জগৎ এখন অনেকের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা যখন ইমেল পড়ি অথবা মেসেঞ্জারের মাধ্যমে অন্যদের সঙ্গে কথা বলি, তখন আমরা ভার্চুয়াল জগতে অবস্থান করি। এই জগতে ইচ্ছে করলে নিজেকে আলাদা এক ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরা সম্ভব। এটাকে নিজের ভার্চুয়াল পার্সোনালিটি হিসেবেও আখ্যায়িত করা যেতে পারে। এখানে নানা ধরনের মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের সঙ্গে বন্ধুত্ব ও সখ্যতা গড়ে তোলার সুযোগ রয়েছে। এটা অনস্বীকার্য যে ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ মানুষের জীবন যাপনকে সহজ করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর সুবাদে তথ্য সহজলভ্য হয়ে উঠেছে, নানা ক্ষেত্রে ব্যয় কমেছে, ব্যাংকিং ব্যবস্থা ও শিক্ষা প্রশিক্ষণ অনেক বেশি সহজ ও সূক্ষ্ম হয়েছে। তবে ভার্চুয়াল জগৎকে ব্যবহার করে নানা অপকর্ম ঘটছে। বেআইনি ধ্বংসাত্মক তৎপরতার ধরনে পরিবর্তন এসেছে। মাদক বিস্ফোরক আগ্নেয়াস্ত্রের অবৈধ নেটওয়ার্ক গড়ে উঠেছে এই ভার্চুয়াল জগৎকে কেন্দ্র করে।
শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সীদের কুপথে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে অহরহ এই ভার্চুয়াল জগতে। এই জগতে সহজেই নিজের পরিচয় গোপন করা যায়। গবেষণায় দেখা গেছে সমাজের সব সময় কিছু মানুষ থাকে যারা অপরাধ প্রবণ হয়। ভার্চুয়াল জগৎ তাদের অপরাধ করার পথকে সহজ করে দিয়েছে। এ ধরনের মানুষ নিজের পরিচয় গোপন করে সমাজ বিরোধী নানা কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছে। এই জগৎকে ব্যবহার করে শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনাও বেড়েছে। এর আগে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, 2015 ও 2016 সালের পরিসংখ্যানে দেখা গেছে ইন্টারনেট ব্যবহার করে শিশুর উপর যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে 4,000-এর বেশি। এরপর 2018 ও 2019 সালে তা বেড়ে দ্বিগুণ হয়েছে, অর্থাৎ এমন ঘটনা ঘটেছে 8,000-এর বেশি। প্রতিদিন গড়ে 22টি এমন ঘটনা ঘটেছে। শিশুদের প্রতি নৃশংসতা মোকাবেলা বিষয়ক ব্রিটিশ সংস্থা NSPCC-র নির্বাহী পরিচালক পিটার ওয়ান লেস বলেছেন, প্রতিটি ঘটনা শিশুর জন্য ভয়াবহ কষ্টের কারণ হয়েছে, আর এই পরিসংখ্যান বাস্তবতার ছিটে ফোটা মাত্র।
অনেক শিশু কিশোরী এখন সোশ্যাল মিডিয়ার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। অনেকেই ভার্চুয়াল জগতে এমন সব গেম খেলছে যা তাদের মন মানসিকতার উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলছে। 2019 সালে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ শহরে দুটি মসজিদে যে স্টাইলে হামলা চালানো হয়েছে তা ছিল ভার্চুয়াল গেমের অনুকরণ। হামলাকারী ওই হামলার দৃশ্য সরাসরি অনলাইনে প্রচার করেছে। টুইটার ও ফেসবুক ব্যবহারকারীরা তা সরাসরি দেখতে পেয়েছেন। এরপর বিশেষজ্ঞরা জানিয়েছেন কম্পিউটার গেমের প্রভাবেই এমন হামলা চালিয়েছে বর্ণবাদী অস্ট্রেলীয় জঙ্গি ব্রেইনটন ট্যারান্ট। কম্পিউটার বা ভিডিও গেম শিশু কিশোর এমনকি বড়দের কাছেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এর কারণ হল এসবে রয়েছে খেলার নানা ধরনের নিয়মের মধ্যে ইচ্ছামতো বিভিন্ন নিয়ম বেছে নেয়ার ব্যবস্থা ও এইসব নিয়মের ব্যাখ্যাগুলো বোঝার ব্যবস্থা, কাল্পনিক বীর নায়কের ভূমিকায় অবতীর্ণ হওয়ার সুযোগ ও এমনকি নায়কের সক্ষমতার পরীক্ষায় নম্বর দেওয়ারও ব্যবস্থার মতো আকর্ষণীয় নানা দিক।
কম্পিউটার ভিত্তিক এইসব গেম শিশু কিশোরদের নানা ধরনের জ্ঞান দিচ্ছে এবং এর মাধ্যমে তারা ধর্ম, সমাজ, সংস্কৃতি সহ অন্য অনেক বিষয়ে বিশেষ চিন্তাধারা ও তথ্যের মুখোমুখি হচ্ছে। অন্য কথায়, শিশুদের মন মগজকে বিশেষ কিছু দিকে অথবা মতবাদে আকৃষ্ট করার বা মগজ ধোলাই করার ব্যবস্থা রয়েছে এইসব ভিডিও গেমে। ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ ব্যবহারকারীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এখন এই প্রযুক্তি প্রত্যন্ত গ্রামের মানুষের কাছেও পৌঁছে গেছে। তারা মোবাইলের মাধ্যমে সহজেই এই জগতে প্রবেশ করছে। এই জগৎ তাদের অজান্তে লাইফ স্টাইল বা জীবন প্রণালীর উপর প্রভাব ফেলছে। এছাড়া এই জগতে প্রতিদিনই যুক্ত হচ্ছে লাখ লাখ শিশু। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের 2018 সালের এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রতিদিন 1,75,000-এরও বেশি বা প্রতি আধা সেকেন্ডে একজন শিশু প্রথমবারের মতো অনলাইন জগতে প্রবেশ করছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাটির মতে, ডিজিটাল দুনিয়ায় এই প্রবেশ তাদের সামনে উপকার ও সুযোগের বিশাল দ্বার উন্মোচন করছে, তবে একই সঙ্গে তাদেরকে ঝুঁকি ও ক্ষতির মুখেও ঠেলে দিচ্ছে, যার মধ্যে রয়েছে ক্ষতিকর আধেয় বা কন্টেন্ট, যৌন হয়রানি ও শোষণ, সাইবার উৎপীড়ন এবং তাদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার।
শিশু কিশোর সহ বহু মানুষের লাইফ স্টাইলের উপরই এই জগৎ প্রভাব ফেলছে। এর একটি নেতিবাচক প্রভাব এখন গোটা বিশ্বেই আলোচিত হচ্ছে, আর তা হল মানুষের পরস্পরের মধ্যে বাস্তব যোগাযোগ ও সম্পর্ক হ্রাস। শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানেই শেষ করছি।
এ বিষয়ে কথা হবে আবারও আগামী আসরে। আগামী আসরে এ বিষয়ে আরো আলোচনার আশা রেখে এখানেই শেষ করছি। সবাই ভালো ও সুস্থ থাকুন। শ্রোতা বন্ধুরা, আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 8 অক্টোবর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুর আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, শান্তিতে নোবেল পেলেন 2 সাংবাদিক, দৈনিক প্রথম আলো। তালেবানের স্বীকৃতি পাবার লড়াই, দৈনিক মানবজমিন। সারাদেশে করোনায় প্রাণ গেল 7 জনের, দৈনিক ইত্তেফাক। সরকার কথা না শুনলে রাজপথেই হবে চূড়ান্ত ফয়সালা। রেজভীর হুঁশিয়ারি, দৈনিক যুগান্তর। যারা কথায় কথায় বিদেশিদের হস্তক্ষেপ চান, তারাই দেশকে নতজন রাষ্ট্র বানাতে চান, বললেন কাদের, দৈনিক কালের কণ্ঠ। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। পার্টিতে তো 1,300 লোক ছিলেন, গ্রেফতার শুধু 17 জন কেন? আদালতে প্রশ্ন শাহরুখ, তনয়ের, দৈনিক আনন্দবাজার পত্রিকা। রাহুল প্রিয়াঙ্কার লখিমপুর সফর নিয়ে এবার কংগ্রেসকে সতর্ক করলেন প্রশান্ত কিশোর, দৈনিক সংবাদ প্রতিদিন। মন্ত্রীর বাড়ির সামনে সাঁটানো হয়েছে নোটিশ, লখিমপুর কাণ্ডে বেপাত্তা অভিযুক্ত মন্ত্রী পুত্র, দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, 2021 সালে শান্তিতে নোবেল পেয়েছেন 2 সাংবাদিক। তারা হলেন ফিলিপাইনের মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মোরাতভ। আজ শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে এবারের নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে। নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, মত প্রকাশের স্বাধীনতা, যা গণতন্ত্র ও টেকসই শান্তির অন্যতম পূর্ব শর্ত, তার পক্ষে লড়াইয়ের স্বীকৃতি হিসাবে মারিয়া ও দিমিত্রিকে এবার শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। মারিয়ার ক্ষেত্রে নরওয়েজিয়ান নোবেল কমিটি বলেছে, তিনি তার জন্মস্থান ফিলিপাইনে ক্ষমতার অপব্যবহার, সহিংসতার ব্যবহার ও দেশটিতে ক্রমেই বেড়ে চলা কর্তৃত্ববাদের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতাকে ব্যবহার করছেন। দিমিত্রির ক্ষেত্রে নরওয়েজিয়ান কমিটি বলেছে, তিনি তার দেশ রাশিয়ায় ক্রমবর্ধমান চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে কয়েক দশক ধরে বাক স্বাধীনতা রক্ষায় কাজ করছেন। দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, যারা বিদেশি দূতাবাসের বন্ধ দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষা করেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ করার অনুরোধ করেন, তারাই বাংলাদেশকে নতজন রাষ্ট্র হিসেবে দেখতে চান। আজ শুক্রবার সকালে নিজের বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবাদুল কাদের। অবাদুল কাদের বলেন, বিএনপি তাদের কর্মকাণ্ডের দ্বারা বিদেশিদের কাছে দেশের ইমেজ নষ্ট করছে, অপরদিকে আওয়ামী লীগ দেশের ইমেজ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জাতীয় স্বার্থের প্রশ্নে শেখ হাসিনা সবসময় আপোষহীন, যদি তিনি জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে গ্যাস বিক্রির প্রস্তাব সমর্থন করতেন তাহলে 2001 সালেই ক্ষমতায় আসতে পারতেন। দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সরকার যদি কোনো কথা না শোনে তাহলে রাজপথেই হবে চূড়ান্ত ফয়সলা। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবাদুল কাদের একদিন আগে বলেছেন, আগামী নির্বাচনে বর্তমান সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, দেশে নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেই কেবল নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। এই লক্ষ্যে রাষ্ট্রপতি সবাইকে নিয়ে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন, নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়ের কোনো সুযোগ নেই। দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, একদিনে করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও 7 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,654 জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাসের নিয়মিত বুলেটিনে তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে 645 জন করোনা রোগী শনাক্ত হয়, এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 15,61,463 জনে। 2020 সালের 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বৃহস্পতিবার পর্যন্ত মোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্ত রোগীর হার 15.78%। দৈনিক মানব জীবন পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, আগস্টের মাঝামাঝি সময়ে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে তালেবান, কিন্তু এখন পর্যন্ত বিশ্বের একটি রাষ্ট্র তাদের কথিত ইসলামী আমিরাতকে স্বীকৃতি দেয়নি। তবে তালেবান চেষ্টার কোনো কমতি রাখেনি, সংগঠনটির নেতারা প্রথম থেকেই প্রভাবশালী রাষ্ট্রগুলোর কাছে স্বীকৃতি প্রদানের আহ্বান জানিয়ে আসছেন, জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলে চলেছেন তারা। সংস্থাটি আশ্বাস দিয়েছে তারা আফগানিস্তানে সাহায্য অব্যাহত রাখবে, যদিও জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দিতে তালেবানকে অনুমতি দেওয়া হয়নি। এছাড়া ব্রিটেনের সঙ্গেও যোগাযোগ করেছে তালেবান নেতারা। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, আদালতে ক্ষোভ উগরে দিলেন আরিয়ান খান, পরোক্ষে তার প্রশ্ন, মুম্বাইয়ের প্রমোদ তৈরির পার্টিতে অনেক লোক থাকলেও বেছে বেছে তাদের মতো কিছু লোককে কেন গ্রেফতার করা হলো? আরিয়ানের কথায়, পার্টিতে ছিল 1300 লোক কিন্তু গ্রেফতার করা হলো শুধু 17 জনকে। একই সঙ্গে আদালতে তার দাবি, প্রমোদ তৈরিতে ওঠার সময় তার ব্যাগ পরীক্ষা করা হয়েছিল, সেখানে মাদক মিলেনি। যদিও মাদক নিয়ন্ত্রণ সংস্থা বা এনসিবির দাবি, মাদক সেবনের কথা স্বীকার করেছেন আরিয়ান, গ্রেফতারি পরোয়ানায় হাতে লিখে নিজের ভুল কবুল করেছিলেন আরিয়ান। আরিয়ানের সেই হাতে লেখা বয়ানও প্রমাণ হিসেবে আদালতে দাখিল করেছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার আরিয়ানকে 14 দিনের জন্য জেল হাজতে রাখার নির্দেশ দেয় আদালত। এরপরই শাহরুখ নিযুক্ত আইনজীবী সতীশ মান শিন্ডে তার অন্তর্বর্তী জামিনের আবেদন করেন। শুক্রবার জামিনের শুনানির সময় নিজের ক্ষোভ উগরে দেন শাহরুখ তনয়। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, লখিমপুর খেরিতে কৃষক হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ। গোটা ঘটনায় সুপ্রিম কোর্টের তরফে উত্তরপ্রদেশ সরকারকে লখিমপুরে কৃষক হত্যার বিষয়ে বিস্তারিত স্ট্যাটাস রিপোর্ট দাখিল করা হয়েছে। আর তারপর থেকে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছে না মন্ত্রীপুত্র আশিস মিশ্রকে। ইতিমধ্যে উত্তরপ্রদেশ সরকারের পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রের বাড়ির বাইরে নোটিশ পাঠিয়েছেন। নোটিশে স্পষ্ট বলা হয়েছে মন্ত্রীপুত্র আশিসকে শুক্রবার হাজিরা দিতে হবে। নোটিশে লেখা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রকে শুক্রবার সকাল 10টায় লখিমপুর খেরির রিজার্ভ পুলিশ লাইনের ক্রাইম ব্রাঞ্চ অফিসে হাজিরা দিতে হবে। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, রাতারাতি শুধু লখিমপুর সফর করলেই কংগ্রেসের সব সমস্যার সমাধান হয়ে যাবে না। রাহুল প্রিয়াঙ্কার সফরের পরেই খোঁচা দিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। প্রকাশ্যেই বলে দিলেন কংগ্রেসের সমস্যা অনেক গভীরে, এর কোনো সংক্ষিপ্ত সমাধান নেই। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসরে এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের সাক্ষাৎকারের বিষয় ইরানের বিভিন্ন সীমান্তে উত্তেজনা ও বিপ্লব বিরোধী তৎপরতার বিরুদ্ধে ইরানের অভিযান ও মহড়া। আর অতিথি হিসেবে আছেন ইরান প্রবাসী গবেষক ও রাজনৈতিক ভাষ্যকার মোহাম্মদ মনির হুসাইন খান। জনাব মোহাম্মদ মনির হুসাইন খান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব মোহাম্মদ মনির হুসাইন খান, সম্প্রতি ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানের ইসলামী বিপ্লব বিরোধী তৎপরতা বেড়েছে এবং এর বিরুদ্ধে ইরানের সামরিক বাহিনী গত 9 সেপ্টেম্বর বড় ধরনের অভিযান চালিয়েছে, বিষয়টি আপনি জানেন, তো এ বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নের জবাবে বলতে হয় যে এই অভিযান চালানো ইরানের ন্যায্য বৈধ অধিকার। প্রতিবেশী কুর্দিস্তানের ভূমি ব্যবহার করে ইরানের ইসলামী বিপ্লব বিরোধীরা তৎপরতা বৃদ্ধি করলে ইরানে অভিযান চালায়। এসব ইসলাম বিপ্লব বিরোধীরা ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সমর্থন পুষ্ট এবং তারা বিচ্ছিন্নতাবাদী ও নাশকতামূলক কার্যকলাপের সাথে জড়িত। আর গত 20 বছরের অধিককাল ধরে তুরস্ক ইরাকি কুর্দিস্তান অঞ্চলে আশ্রয় গ্রহণকারী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীসমূহের বিরুদ্ধে বিভিন্ন সময় সামরিক অভিযান চালিয়েছে এবং তুর্কি সীমান্তবর্তী ইরাকি কুর্দিস্তানের কিছু অঞ্চল বহুদিন যাবৎ তুরস্কের সেনাবাহিনীর দখলেও রয়েছে। স্মর্তব্য যে 2013-2014 সালে আইসিস বা দায়েশ ইরাকি কুর্দিস্তান অঞ্চলের রাজধানী কিরকুক দখলের চেষ্টা করলে শহীদ জেনারেল কাসেম সুলাইমানি কুখ্যাত আইসিসের হাত থেকে কিরকুক রক্ষা করেছিলেন এবং দায়েশের আক্রমণ প্রতিহত করেছিলেন। অথচ তদানীন্তন ইরাকি কুর্দিস্তান সরকার প্রধান মাসউদ বারজানি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দায়েশের আক্রমণ থেকে কিরকুক রক্ষার জন্য সাহায্য চাইলে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো সাহায্য করেনি।
জনাব খান, আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর অপমানজনক প্রত্যাহার এবং সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের আরো বেশ কিছু ঘটনায় আমেরিকার পরাজয়ের পর সীমান্তে ইরান বিরোধী তৎপরতা বেড়েছে বলে মনে করা হচ্ছে। আপনার কি মনে হয় এসব সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতার সঙ্গে আমেরিকার সাম্প্রতিক পরাজয়ের কোনো সম্পর্ক আছে?
অবশ্যই সম্পর্ক আছে। আসলে আফগানিস্তান, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয় ও ব্যর্থতা বহুদিন আগে থেকেই সুস্পষ্ট হয়ে গিয়েছিল। আর ইরানই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এসব পরাজয় ও ব্যর্থতার মূল কারণ। আর আফগানিস্তানে মার্কিনীদের সাম্প্রতিক পরাজয়, ব্যর্থতা ও ন্যাক্কারজনক পশ্চাদপসরণের পরেই আমরা দেখতে পাচ্ছি যে ইরানের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন ইসরায়েলি আঞ্চলিক প্রতিক্রিয়াশীল চক্র সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী সমূহের তৎপরতা বৃদ্ধি পেয়েছে এই ইঙ্গো মার্কিন ন্যাটো জোটের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে। আর এটা করা হচ্ছে সাম্প্রতিক পরাজয় ও ব্যর্থতার গ্লানি মেটানোর জন্য, আর ধ্বংসাত্মক সন্ত্রাসবাদী তৎপরতার মাধ্যমে অত্র মধ্যপ্রাচ্য অঞ্চল, বিশেষ করে ইরানের স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্ন করাই হচ্ছে ইঙ্গো মার্কিন ইসরায়েলি প্রতিক্রিয়াশীল চক্রের বহুদিনের লালিত স্বপ্ন।
জনাব মোহাম্মদ মনির হোসেন খান, সীমান্তে যখন ইরান বিরোধী তৎপরতা জোরদার হয়েছে, তখন আজারবাইজান সীমান্তে ইরান সামরিক মহড়া চালিয়েছে, এর অবশ্য সমালোচনা করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এ নিয়ে ইরান এবং আজারবাইজানের মধ্যে বেশ উত্তেজনা চলছে। তো এই উত্তেজনার মূল কারণ কি আপনি একটু ব্যাখ্যা করবেন?
আসলে আজারবাইজানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তুরস্ক অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্প্রসারণবাদী লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একযোগে কাজ করছে। আজারবাইজান বা বাকুর গ্যাস ও তেল সম্পদ এবং তুর্কমেনিস্তানের বিশাল তেল ও গ্যাস সম্পদ কব্জা করা মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তুরস্কের বিশেষ পরিকল্পনার অন্তর্গত। আর সেই সুযোগে ইরানের আজারি জনগোষ্ঠীর মধ্যে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা উস্কে দিয়ে অন্তত ইরানকে অস্থিতিশীল ও আভ্যন্তরীণ সংকটে ব্যতিব্যস্ত রাখা এদের এক অন্যতম উদ্দেশ্য। গত বছরের আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধটা ছিল একটা বাহানা মাত্র। এ যুদ্ধের সুযোগ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তুরস্ক বিতর্কিত নাগরনো কারাবাখ অঞ্চলে দায়েশের মতো সন্ত্রাসী গ্রুপ সমূহকে ইরান সীমান্ত সংলগ্ন অঞ্চলে মোতায়েন করেছে। আর বিচ্ছিন্নতাবাদী তৎপরতার সাথে সন্ত্রাসবাদী তৎপরতাকে যুক্ত করে ইরান, ককেশাস ও দক্ষিণ রাশিয়ায় ব্যাপক অস্থিতিশীলতা ও বিচ্ছিন্নতাবাদ উস্কে দিতে পারলে ইঙ্গো মার্কিন ইসরায়েলি সাম্রাজ্যবাদীদের বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হতে পারে বলে মনে করছে এই সাম্রাজ্যবাদী চক্রটি। ইসরায়েল আজারবাইজান সম্পর্কের সম্পর্ক পাহাড়ের মতো মজবুত বলে উল্লেখ করেছেন ইলহাম আলিয়েভ। আর এই অবস্থার সুযোগ নিয়েই ইসরায়েল ইরানের অভ্যন্তরে এবং ককেশাস অঞ্চলে গোয়েন্দা ও নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য গুপ্তচর বৃত্তির কেন্দ্র প্রতিষ্ঠা করেছে আজারবাইজানে। আর এসব চরম অশুভ অকল্যাণকর তৎপরতা ইরান কেন সহ্য করবে? তাই ইরান নাগরনো কারাবাখ ইস্যুকে কেন্দ্র করে যেমন আজারবাইজান প্রজাতন্ত্রের অখণ্ডত্ব ও সার্বভৌমত্বের সমর্থন প্রকাশ করেছে, ঠিক তেমনি আজারবাইজান ও অত্র অঞ্চলে তৃতীয় দেশ ও সন্ত্রাসবাদী গোষ্ঠীর তৎপরতাকে প্রত্যাখ্যান করে তাদেরকে আজারবাইজান ত্যাগ করার কথাও জোরালোভাবে ব্যক্ত করেছে। আর এসব শত্রুকে হুঁশিয়ার করে দেওয়ার জন্যই ইরান আজারবাইজান সীমান্তে শক্তিশালী সামরিক মহড়া চালিয়েছে, যাতে শত্রুরা ইরানের বিরুদ্ধে অ্যাডভেঞ্চার চালানোর অশুভ পায়তারা না করে।
জনাব মোহাম্মদ মনির হোসেন খান, আমরা সাক্ষাৎকারের শেষ দিকে চলে এসেছি। সব শেষে আপনার কাছে জানতে চাইব, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আজারবাইজানের সম্পর্ক পাহাড়ের মতো মজবুত বলে মন্তব্য করেছেন ইলহাম আলিয়েভ, ইসরায়েলের সঙ্গে আজারবাইজানের এমন সম্পর্ককে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
ইসরায়েলের সাথে আজারবাইজানের এমন সম্পর্ক সত্যি দুঃখজনক এবং তা গোটা মুসলিম বিশ্ব ও অত্র অঞ্চলের স্বার্থ ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এবং ধ্বংসাত্মকও বটে। এ সম্পর্কের সুযোগ নিয়ে ইসরায়েল, ইরান ও অত্র অঞ্চলের বিভিন্ন দেশে, বিশেষ করে মধ্য এশীয় মুসলিম দেশগুলোতে আফগানিস্তানে ও পাকিস্তানে অশুভ সন্ত্রাসী ও নাশকতামূলক তৎপরতা চালাবে। ভবিষ্যতে যদি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র অত্র অঞ্চলের দেশগুলোর মধ্যে বিরোধ ও যুদ্ধ লাগিয়ে দেয়, তাতে বিস্ময়ের কিছু নেই। তাই অনতিবিলম্বে অত্র অঞ্চলের দেশগুলো, বিশেষ করে আজারবাইজানকে মার্কিন ইসরায়েলি প্রভাব থেকে মুক্ত হতে হবে। ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্কের কাছ থেকে সবুজ সংকেত পেয়েই আজারবাইজানি কর্তৃপক্ষ ট্রানজিট রুট ব্যবহারকারী ইরানি বাণিজ্যিক পরিবহন যানসমূহের ড্রাইভারদের সাথে বিনা কারণে খারাপ অসংযত আচরণ করলে এবং ইরান আজারবাইজান সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীসমূহ ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাসমূহের তৎপরতা বৃদ্ধি পেলে বর্তমানে ইরান ও আজারবাইজানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।
জনক মোহাম্মদ মনির হুসাইন খান ইরানের বিভিন্ন সীমান্তে উত্তেজনা এবং ইরানের অভিযান ও মহড়া সম্পর্কে রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে, এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভিয়েনা সংলাপ আবার শুরু করার জন্য আমেরিকার মৌখিক বার্তা কোনো মানদণ্ড নয়। পশ্চিমাদেরকে কাজে প্রমাণ দেখাতে হবে, ইরানের সুস্পষ্ট ঘোষণা। বাংলাদেশে নিরপেক্ষ সরকার ছাড়া জাতীয় নির্বাচন হবে না বলে বিএনপির হুঁশিয়ারি। জনগণ দলীয় সরকারের অধীনে নির্বাচন মানবে না বলে দাবি। ভারতের অসম রাজ্যে কয়েকশো মুসলিম পরিবারের বিরুদ্ধে পুলিশি অভিযানকে পদ্ধতিগত নিপীড়ন ও সহিংসতা বলে অভিহিত করল ওআইসি। এবং আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের একটি মসজিদে জুমার নামাজের সময় পৈশাচিক হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে। এবং আজই বাংলাদেশ সময় রাত ১০:২৩ এবং ভারত সময় রাত ৯:৫৩ আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.